বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 16 নভেম্বর, 1 অগ্রহায়ণ এবং ফার্সি 25 শাবান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে www.facebook.com/parstodaybangla। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানের সাম্প্রতিক নৈরাজ্য সৃষ্টি ও অর্থনীতিতে বিরূপ প্রভাব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং 10 ডিসেম্বরের ডেডলাইনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি অবস্থান সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আইএইএতে ইরান বিরোধী প্রস্তাব পাশের চেষ্টা, তেহরান বলেছে ইউরোপের উচিত অগঠনমূলক পন্থা বন্ধ করা। ওমানের পানি সীমায় ইসরায়েলি মালিকানাধীন তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ঘটনা খতিয়ে দেখছে ব্রিটিশ সামরিক সংস্থা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোন রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নেওয়া হবে না, বলেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এবং তৃণমূল সম্পূর্ণভাবে দখলদারির রাজনীতি করলেও সহজে তারা পার পাবে না, বিজেপির মুখপাত্রের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইউরোপের উচিত অগঠনমূলক পন্থা পরিহার করা। আইএইএর নির্বাহী পরিষদের বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব পাশের জন্য ইউরোপীয় পক্ষগুলো চেষ্টা চালাচ্ছে, তারই প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ওই মন্তব্য করেন। আমেরিকা পরমাণু সমঝোতায় 3 ইউরোপীয় সদস্য ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিকে সাথে নিয়ে আবারও ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব তৈরির পায়তারা করছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদের বৈঠকে ওই প্রস্তাব পর্যালোচনা করা হবে বলে জানা গেছে। আমেরিকা সবসময়ই আইএইএর ত্রৈমাসিক বৈঠকের শুরুতে ইরানের বিরুদ্ধে এ ধরনের হুমকি দিয়ে তেহরানের কাছ থেকে ছাড় আদায়ের অপচেষ্টা করে থাকে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ইউরোপীয়রা যদি এই অগঠনমূলক পন্থা পরিহার না করে তাহলে ইরানের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হবে। তিনি বলেন ইরানের জাতীয় স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। ইরান বলেছে মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার পথে ইসরায়েলি প্রধান বাধা সৃষ্টি করে রেখেছে এবং আমেরিকার অকুণ্ঠ সমর্থন নিয়ে একাজে তেল আবিবকে পরোয়া করে তুলেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে ইরানের এই অবস্থানের কথা তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্র সহ সব ধরনের গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার উপায় নিয়ে আলোচনা করতে গতকাল ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইরাভানি বলেন, তাঁর দেশ মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের সব ধরনের গণবিধ্বংসী অস্ত্রের ধ্বংস চায়। ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি সহ এ ধরনের সব আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। ওমানের পানি সীমায় একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি আজ এই খবর প্রকাশ করেছে। পশ্চিম এশিয়ায় তৎপর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থাটি বলছে, গতরাতে ওমান উপকূলের কাছে তেলের জাহাজে হামলা হয়েছে। নৌ বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্রিটিশ সামরিক সংস্থা জানিয়েছে, এ বিষয়ে আমরা অবহিত এবং এই ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বলা হচ্ছে, ইহুদিবাদী ইসরায়েলের একজন ব্যবসায়ী ও ধনকুবের ওই জাহাজের মালিক। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে মূলত এই হামলা চালায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য শর্ত বেঁধে দেওয়ার 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে রাশিয়া এই হামলা চালাল। ইউক্রেনের দেওয়া শর্তকে রাশিয়া অবাস্তব এবং অপর্যাপ্ত বলে আখ্যা দিয়েছিল। গতকালের ক্ষেপণাস্ত্র হামলার পর জাতির উদ্দেশ্যে জরুরি ভাষণে জানান, ইউক্রেনের উপর 85টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। জেলেনস্কির দপ্তর থেকে পরিস্থিতিকে খুবই জটিল বলে উল্লেখ করা হয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের মধ্য এবং উত্তরাঞ্চলের বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান কিরিল তিমোশেঙ্কো জানিয়েছেন, বিশেষ করে রাজধানী কিয়েভের পরিস্থিতি অত্যন্ত কঠিন। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর রাজধানী কিয়েভের অর্ধেক মানুষ এবং পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহরের শতকরা 80% মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় পড়েছে। ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে রাশিয়ার কথিত ক্ষেপণাস্ত্র হামলার পর নেটো জোটের জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়ে তদন্ত করতে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। হোয়াইট হাউস জানিয়েছে, আজ সকালে প্রেসিডেন্ট বাইডেন জাপান সহ নেটো জোটের 6টি দেশের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে গতকাল সন্ধ্যায় রাশিয়া পোল্যান্ডের সীমান্তবর্তী গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। বাইডেন বর্তমানে ইন্দোনেশিয়ার বালিদ্বীপে G20 সম্মেলনে যোগ দেওয়ার জন্য অবস্থান করছেন। সাংবাদিকরা পোল্যান্ডে হামলার বিষয়ে তাঁর কাছে থাকা তথ্য জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকার করেন। আজ সকালে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে জার্মানি, কানাডা, নেদারল্যান্ড, স্পেন, ইটালি, ফ্রান্স, ব্রিটেন এবং জাপানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। তবে বৈঠকে পোল্যান্ডের কর্মকর্তারা কেন যোগ দেননি তা পরিষ্কার নয়। গতকাল সন্ধ্যায় পোল্যান্ডের ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেটি রাশিয়ার নয় বরং ইউক্রেনের ছিল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিকে একথা বলেছেন আমেরিকার অন্তত 3 জন কর্মকর্তা। আজ এপি এক রিপোর্টে জানিয়েছে, প্রাথমিক যাচাই বাছাইয়ের পর একথা জানা গেছে যে গতকাল রাশিয়ার ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রুশ ক্ষেপণাস্ত্র মোকাবেলার চেষ্টা করে এবং ইউক্রেনের ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পোল্যান্ডের ভূখণ্ডে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক 3 মার্কিন কর্মকর্তা এই তথ্য দিয়েছেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে তথ্য দেওয়ার এখতিয়ার না থাকায় তারা নাম প্রকাশ করতে চাননি। এর আগে বার্তা সংস্থা এপি আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে বলেছিল, পোল্যান্ডের ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্রটি পড়েছে সেটি রাশিয়ার, কিন্তু পেন্টাগন এই দাবি সমর্থন করতে অস্বীকার করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমানে G20 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইন্দোনেশিয়ার বালিদ্বীপে অবস্থান করছেন। সেখানে তিনি নেটোভুক্ত কয়েকটি দেশের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করার পর বলেছেন, এটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হওয়ার সম্ভাবনা নেই, তবে তিনি তদন্ত শেষ হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোন রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নেওয়া হবে না, তাদের আবারও সতর্ক করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো রাষ্ট্রদূতের নাক গলানো কখনোই মেনে নেওয়া হবে না, তাদের আবারও সতর্ক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, ফলে দেশের আত্মমর্যাদা রক্ষায় কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। বুধবার সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, সংবিধানের আর্টিকেল ১২৬ সুস্পষ্টভাবে বলা আছে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, জেলা প্রশাসক পুলিশ সুপাররা নির্বাচন শান্তিপূর্ণ করবেন।
কোন রাষ্ট্রদূতই তারা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবেন, কথা বলবেন, এটা আমরা মেনে নিতে পারি না। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, তাকে সহযোগিতা করবে অল এক্সিকিউটিভ, সেটি তাদের করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আইজিপি, চিফ অফ স্টাফ, ক্যাবিনেট সেক্রেটারি, অল মিনিস্টার্স, তাদের দায়িত্ব হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। ইনশাআল্লাহ আমরা করব।
বিএনপিও নির্বাচনে আসবে, তারা এর আগেও নির্বাচন নিয়ে সহিংসতা করেছে, এবার সেই সহিংসতার পথ বেছে নিলে তা রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। দেশে খাদ্য সংকট হবে না জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন হয়েছে, কোনো দুর্ভিক্ষ হবে না, খাদ্যের কোনো সংকট নেই। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ সকালে চট্টগ্রাম সেনানিবাসের 9টি ইউনিটের রেজিমেন্টাল পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। সেনাপ্রধান বলেন, সেনা সদস্যদের ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে কাজ করতে হবে। একই সঙ্গে যোগ্য সেনা সদস্য হিসেবে দেশের মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জন অব্যাহত রাখারও পরামর্শ দেন সেনাপ্রধান। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ক্ষমতাসীন তৃণমূলকে লক্ষ্য করে বলেছেন, তৃণমূল সম্পূর্ণ দখলদারের রাজনীতি করছে, কিন্তু এত সহজে তারা বৈতরণী পার হতে পারবে না। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে নিশানা করে বলেছেন, তৃণমূল সম্পূর্ণ দখলদারি রাজনীতি করছে, কিন্তু এত সহজভাবে তাদের বৈতরণী পার হবে না। ভোটার তালিকায় নাম তোলা সম্পর্কে তৃণমূল বিধায়ক খোকন দাসের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তিনি আজ বুধবার ওই মন্তব্য করেন। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস এক সভায় বলেছেন, তৃণমূল পরিবার ছাড়া কারো নাম ভোটার লিস্টে তোলা যাবে না, অন্য কারো ভোটার লিস্টে নাম থাকার দরকার নেই। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়ক খোকন দাসের ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি ও সিপিএম। এ সম্পর্কে আজ বুধবার বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, বলছিলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি আরো বলেন, এই সমস্ত হুমকি ধমকি সবকিছু শেষ পর্যন্ত তৃণমূলকে বিলুপ্তির পথে নিয়ে যাবে। এ প্রসঙ্গে সিপিএম এর সিনিয়র নেতা সুজন চক্রবর্তী বলেছেন, দুষ্কৃতীদের মতো করেই তৃণমূল নেতারা চলেন, এদের রক্ষা করছেন মুখ্যমন্ত্রী, ফলে দুষ্কৃতির ভাষায় কথা বলা, স্বৈরাচারের মতো কথা বলা, এমনকি মানুষের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার মতো কথা বলা হচ্ছে। যদি সরকার ও শাসক দল, মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে মানুষ ব্যবস্থা নেওয়ার জন্য অপেক্ষায় থাকছে বলেও মন্তব্য করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের খাইবার পাখতুনকোয়া প্রদেশে আজ পুলিশের একটি টহল দলের উপর হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। সকালে প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় 2 ব্যক্তি মোটরসাইকেলে করে পুলিশের উপর গুলিবর্ষণ করে। হামলায় নিহতদের মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক ও টহল গাড়িটির চালক রয়েছেন। খাইবার পাখতুনকোয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান এক বিবৃতিতে এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যে অনুষ্ঠান দৃষ্টিপাতে। শত্রুদের উস্কানিতে বিভিন্ন শহরে সম্প্রতি দাঙ্গা ও সহিংস ঘটনার কারণে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও শিকার হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
শত্রুদের সৃষ্ট এই নৈরাজ্যের কারণে ইরানে একদিকে সামাজিক নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, অন্যদিকে অর্থনীতির চাকা সচল রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের পরিবেশও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে ইরানে গত কয়েক মাসে অর্থনৈতিক সূচকে উন্নতির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মূল্যস্ফীতি 60-40% নেমে এলেও বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বেড়েছে। এবছর গ্রীষ্ম পর্যন্ত বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা, বেকারত্বের হার কমে আসা ও চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাওয়া থেকে প্রমাণিত হয় গেল বছর অর্থনৈতিক উন্নতির ধারা বহাল ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে ইরানের বিভিন্ন শহরে দাঙ্গা ও বিশৃঙ্খলার কারণে অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে এবং দ্রুত গতিতে অর্থনৈতিক উন্নতির ধারা মন্থর হয়ে পড়েছে। ইরানের সংসদ মজলিসে শুরা ইসলামের অর্থনৈতিক কমিশনের সদস্য গোলাম রেজা এ ব্যাপারে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের শুরু থেকেই এদেশটির সরকার ও জনগণের ক্ষতি করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে। তিনি আরো বলেন, বর্তমান ইব্রাহিম রাইসি সরকার যখন অর্থনীতির চাকাকে দ্রুততর করার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছে, ঠিক তখন তা বানচাল করার জন্য শত্রুরা ইরানে নৈরাজ্য সৃষ্টিতে উস্কানি দিচ্ছে যাতে ইরান অর্থনৈতিক উন্নতি করতে না পারে। ইরানে বেকারত্ব হ্রাস ও অর্থনৈতিক উন্নতির অন্যতম চালিকা শক্তি হচ্ছে পর্যটন শিল্প। জানা গেছে, বিশৃঙ্খলা শুরুর পর পর্যটকের অভাবে তেহরান প্রদেশের হোটেলগুলোর বেহাল দশা চলছে এবং হোটেলগুলো আবারও করোনা মহামারীকালীন অবস্থায় ফিরে গেছে। 70%-এর বেশি হোটেল ও মুসাফিরখানার কার্যক্রম সীমিত হয়ে গেছে কিংবা বন্ধ হওয়ার উপক্রম। সাম্প্রতিক বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম একটি ক্ষতিকর দিক হচ্ছে, এর ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে এবং অর্থনীতির চাকা থমকে যাওয়ায় বেকারত্ব বাড়ছে। পর্যবেক্ষকরা বলছেন, যে কোনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে জাতীয় অর্থনীতির উপর দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণে ইরানের শত্রুরা এদেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রাজনৈতিক চাপ সৃষ্টি করে প্রচার যুদ্ধ চালিয়ে এবং সাম্প্রতিক দাঙ্গায় উস্কানি দিয়ে ইরানকে এমনভাবে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে যাতে জনগণ আরও বেশি ক্ষুব্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী 10 ডিসেম্বর সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো বিশেষ প্রতিবেদন।
বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী 10 ডিসেম্বর সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। একই দিন ঢাকার অদূরে নবীনগর ও বাইপাইলের মাঝামাঝি মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে সাভার, আশুলিয়া ও ধামরায় এই তিন থানা আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এমন পরিস্থিতিতে ঢাকা সাভারের ওই দিনের পরিস্থিতি কেমন হবে তা নিয়ে এর মধ্যে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যেভাবে এই সমাবেশটি ঘিরে রাজনীতিতে পাল্টা কর্মসূচি সহ সতর্ক পাহারা বসানোর পরিকল্পনা করছে, তাতে আলোচনা আরো ভিন্ন মাত্রা পাচ্ছে। ফলে 10 ডিসেম্বর আসলেই ঢাকায় কি হতে যাচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম রেডিও তেহরানকে বলেছেন, দলের নিয়মিত থানা সমাবেশের অংশ হিসেবেই এই সমাবেশ করবে আওয়ামী লীগ। এখানে কারো সমাবেশকে জবাব দিতে কোনো ধরনের আয়োজন করা হচ্ছে না, কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। তবে কেউ কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার ঘোষণা দেন এই আওয়ামী লীগ নেতা।
আমাদের সাংগঠনিক প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন এলাকার সম্মেলন হচ্ছে এবং আমরা বিভিন্ন এলাকায় আমাদের সমাবেশ করছি, আমাদের সেটা তাদের কাউন্টার প্রোগ্রাম না, এটা আমাদের নিজস্ব প্রোগ্রাম। যদি আবার সন্ত্রাসের পথে হাতে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, আমরাও আমাদের নেতা কর্মীরা আমরা সচেতন থাকবো, সচেষ্ট থাকবো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এস এম আলী রেজা রেডিও তেহরানকে বলেন, সভা সমাবেশ যে কোনো রাজনৈতিক দলের অধিকার, সেখানে ক্ষমতাসীন সরকারের অসহযোগিতা থাকলে বিরোধী মতের রাজনৈতিক দল কোনো কিছুই করতে পারে না, তাই সরকারি দলকে গণতন্ত্রের মূল্যায়ন বিবেচনায় বিরোধী মতের সমাবেশ নির্বিঘ্ন করারও কিছু দায়িত্ব থাকে। সে বিষয়ে উভয় রাজনৈতিক দলকে নিশ্চয়ই সহনশীল আচরণ করতে হবে এমনটাই প্রত্যাশা করেন এই রাজনৈতিক বিশ্লেষক।
রাজনৈতিক দলগুলো যখন কথা বলে তখন এর মধ্যে একটা থাকে পলিটিক্যাল রেটরিক, বাস্তবতা এটা দেখুন আমরা সবাই তো মানে সাধারণ যারা অবজারভার তারা তো বুঝিনি, কারণ এটা বিএনপি যেরকম রাজনৈতিক দল হিসেবে তার একটা পলিটিক্যাল ক্যাপিটাল তৈরি করতে চাইবে। আমি মনে করি সরকারেরই উচিত বিরোধী রাজনীতির সুযোগ করে দেওয়া, এবং আবার বিরোধী দলগুলো আসলে কতটুকু রাজনৈতিক প্রোগ্রাম করতে পারে এটা সরকারের উপরে নির্ভর করে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রক্ত। রক্ত এক ধরনের তরল যোজক কলা। রক্ত প্রধানত দেহে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত করে। রক্ত হল আমাদের দেহের জ্বালানি স্বরূপ। আমরা রক্তচাপ নিয়ে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের আলোচনায় জেনেছি উচ্চ রক্তচাপ নীরব ঘাতক। আজ তৃতীয় ও শেষ পর্বের আলোচনায় রক্তচাপ নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আর আমাদের সাথে অতিথি হিসেবে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে কার্ডিওলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
অধ্যাপক মোহাম্মদ তাইফুর রহমান, উচ্চ রক্তচাপ নিয়ে আজ তৃতীয় ও শেষ পর্বের আলোচনা শুরুতে আপনার কাছে জানতে চাইব, এই যে উচ্চ রক্তচাপের কথা শুনি তো এই উচ্চ রক্তচাপের ঝুঁকি কাদের বেশি, অর্থাৎ কোন বয়সের এবং কোন লিঙ্গের, মানে ছেলেদের নাকি মেয়েদের বেশি, সে কথা একটু বলবেন কি?
আসলে চল্লিশের পরে ঝুঁকিটা অনেকাংশে বেড়ে যায়। কিছু বংশগত একটা কারণ থাকে, যাদের সিডেন্টারি লাইফস্টাইল বা শহরের জীবনে যারা অভ্যস্ত, যারা জাঙ্ক ফুড বেশি খায়, যাদের ঘুমটাও ইরেগুলার, যারা অতিরিক্ত স্ট্রেসে থাকে, এই মানুষগুলারই বেশি হয়। আর কিছু আছে যে রোগগুলা যেটা বলছিলাম, যে যেমন কিডনি ডিজিজ বা কারো যদি স্টেরয়েড নিতে হয়, এরকম রোগগুলাতে উচ্চ রক্তচাপ বেড়ে যায়। আর থাইরয়েড হরমোনের কারণে উচ্চ রক্তচাপ বাড়ে। যখন স্পেসিফিক্যালি এটা বলা মুশকিল যে আসলে ঠিক কাদের হবে, এটা বলা মুশকিল। দেখা যায় যে গ্রামে বেড়ে ওঠা একটা মানুষ সারাদিন যারা পরিশ্রম করে মাঠে, তাদের কিন্তু উচ্চ রক্তচাপ সাধারণত হয় না। যে লোকটা রিক্সা চালায় তার কিন্তু একটা বয়স পর্যন্ত দেখা যায় না তার কোনো ব্লাড প্রেশারও বাড়ে নাই, ডায়াবেটিসও হয়নি। সুতরাং এটাকে ধরেই নিতে হবে। বংশগত জিনিসটাকে বাদ দিলে বাকিটা হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়া, আমরা কতটুকু কায়িক পরিশ্রম করছি, আমরা কি ধরনের স্ট্রেস নিচ্ছি, অফিসিয়াল স্ট্রেসটা কতটুকু বা ফ্যামিলিয়াল স্ট্রেসটা কতটুকু, এই সবকিছু বিবেচনায় নিলেই দেখা যায় যে এগুলোই হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য দায়ী, এবং যারা এগুলোতে ভোগেন তাদেরই এই উচ্চ রক্তচাপ বেশি হয়।
অধ্যাপক তাইফুর রহমান, ছোট করে দুটি বিষয় একটু জেনে নেব, তাতে রক্তচাপ সম্পর্কে আমাদের শ্রোতাদের বুঝতে সুবিধা হবে। আপনি উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনার প্রথম দিকে বলেছিলেন, উচ্চ রক্তচাপ হয়ে গেলে ব্রেন স্ট্রোক হতে পারে, হৃদযন্ত্র থেমে যেতে পারে। তো হঠাৎ করে এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে যায়, তাৎক্ষণিকভাবে করণীয় কি?
এখানে দুটা জিনিস আসলে, একটা হচ্ছে ব্রেন স্ট্রোক, আরেক হচ্ছে হার্ট অ্যাটাক। ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে যেটা বলতে হয়, ব্রেন স্ট্রোক কিন্তু বেসিক্যালি দুই ধরনের। ব্রেন স্ট্রোক মেইন জিনিসটা হচ্ছে রক্ত সাপ্লাইতে বন্ধ হয়ে গেল ব্রেনের একটা অংশে, সেই ক্ষেত্রে ব্রেনের ওই অংশটা প্রশ্ন থাকলো, এটা কিন্তু ব্রেন স্ট্রোক। রক্ত সাপ্লাই বন্ধ হতে গেলে দুইটা কারণ লাগবে। একটা হচ্ছে কোন কারণে রক্ত নালিকা ব্লক হয়ে গেল, যেমন চর্বি যন্ত্রযন্ত্র ব্লক হয়ে গেল, অথবা কোন কারণে রক্ত নালিকা ছিঁড়ে গেল। তাহলে ব্রেন স্ট্রোকটা দাঁড়ালো দুই ধরনের, একটা হ্যামোরেজিক স্ট্রোক, আরেকটা বলে ইসকেমিক স্ট্রোক, মানে রক্ত পাচ্ছে না। এই দুইটার চিকিৎসা কিন্তু দুই রকম করে, হুট করে সে ধরনের রক্ত যেতে পারছে না, রিফ্লেক্সলি শরীর কিন্তু প্রেশারটা বাড়াবে, যে অন্য অন্য ভেসেল দিয়া, থাইরয়েড দিয়া, চিকন নালী দিয়াও যেন ওখানে রক্তটা পৌঁছাইতে পারে, রিফ্লেক্সলি প্রেশারটা অনেকগুণ বেড়ে যায়। এখানে বলা হয় কারো যদি এইরকম রক্তনালী ব্লক হয়ে স্ট্রোক হয়, সেই ক্ষেত্রে রক্ত প্রেশারটা বেড়ে গেলে, ব্লাড প্রেশারটা বেড়ে গেলেও খুব একটা কমানো যাবে না। হঠাৎ করে কমালে কি হবে, যে এইটি একটা অ্যাডজাস্ট করে একটু প্রেশার বাড়িয়ে একটু রক্ত পাঠাচ্ছিল, সেই রক্তটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ড্যামেজটা বেশি হবে। আবার দেখা যায় যে কারো যদি রক্তনালী ছিঁড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের রক্তচাপটা অবশ্যই কমাতে হবে, না কমালে ব্রিদিংটা বেশি হবে, ড্যামেজটা বেশি হবে। আর হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যেটা বলতে হয়, হার্ট অ্যাটাকে সাধারণত রক্তনালী ছিঁড়ে না, হার্ট অ্যাটাকে রক্তনালীটা বন্ধ হয়, কোলেস্ট্রল জমে বন্ধ থাকে, তারপর রক্ত জমাট বেঁধে বন্ধ। ওখানে অবশ্যই আমাকে নর্মাল লেভেলে আনতে হবে প্রেশারটাকে, তা নলে কি হবে, হার্ট ফেলিওর হয়ে যাবে। কারণ হার্ট তো নিজেই ডিজিজ হয়ে গেছে, তার কিছু মাসেল ড্যামেজ হয়ে গেছে, সে পাম্প করতে পারছে না। এখন অতিরিক্ত রক্তচাপটাকে সে কোনোভাবেই ম্যানেজ করতে পারবে না, একসময় হার্ট ফেল করবে এবং ফুসফুসে পানি চলে আসবে, সেই ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা নীরব ঘাতক উচ্চ রক্তচাপ নিয়ে শেষ পর্বে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক তাইফুর রহমানের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। অধ্যাপক ডাক্তার তাইফুর রহমান, আপনি চমৎকার করে বুঝিয়ে বললেন, আকস্মিকভাবে ব্রেন স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাক হলে আমাদের করণীয় কি, ওষুধ কিভাবে খেতে হবে সেটাও বুঝিয়ে দিলেন। উচ্চ রক্তচাপ, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, আমাদের খাদ্য অভ্যাস, জীবনাচরণ নিয়ে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
কি কখন হবে সেটা নিয়ে আসলে খুব বেশি ভাবার প্রয়োজন নাই, সুযোগ নেই। আমি যেটা মনে করি, আমার রুটিন আমাকে ঠিক রাখতে হবে, কখন হবে হলে কি হবে, ওইসব চিন্তা থেকে প্রিভেনশন খুব বেশি প্রয়োজন। এবং প্রিভেনশনের জন্য আমি বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার হচ্ছে মানুষ। এই মানব দেহের জন্য আমার জন্য যে রুটিন দেওয়া আছে, আমি কখন ঘুমাবো কখন উঠবো, আমার খাওয়া কতটুকু হবে, আমি কি কি খেতে পারবো কি কি খেতে পারবো না, আর ওই যে কোলেস্ট্রল কি শুধু আমরা ভয় পাচ্ছি এবং কোলেস্ট্রল কিসে আছে সেটাকে আমরা অ্যাভয়েড করতে যাচ্ছি। এই ক্ষেত্রে এখানে মাঝখানে একটু বলতে হয় যে এই তো আমার চিন্তা করার দরকার নেই, পরিমিত খাবার খুব বেশি প্রয়োজন। আমার ক্ষুধার্ত না হলে আমরা খাওয়াটাকে বর্জন করতে পারাটাই কিন্তু ভালো। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার না খেয়ে আমরা যদি আমাদের টোটাল একটা ব্যালেন্স ডায়েট খাওয়ার চেষ্টা করি, ব্যালেন্স ডায়েটের উপরে থাকি, তাহলে তো আমার রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। আমাদের যেগুলা হচ্ছে আমার ডাঙ্ক ফুড বা আমরা যারা অ্যালকোহল নেই বা আমরা যারা আমাদের সিগারেট বা ধূমপানের অভ্যাস আছে, এই জিনিসগুলো থেকে যদি আমরা একটু দূরে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের রক্তচাপও হবে না, আমরা কিন্তু সুস্থ থাকবো।
অধ্যাপক তাইফুর রহমান, সর্বোপরি আপনার পরামর্শ কি হবে?
এবং সর্বোপরি আমি বলবো আমার ঘুম সবচেয়ে বেশি অনিয়ম করি হচ্ছে আমাদের ঘুমের ক্ষেত্রে। আর্লি ঘুমাতে হবে, আর্লি উঠতে হবে, কারিক পরিশ্রম আমাকে করতেই হবে। আমি আমার গাড়িতে এসি, সব জায়গায় এসি, আমি এসিতে করে গাড়ি ফিরে যাই বা আমি অফিসে এসি ব্যবহার করি, এটার চেয়ে যদি একটু রোদ লাগাতে পারতাম। এখনকার যেটা সবচেয়ে বেশি সব জায়গায় ধরা হয় সেটা হচ্ছে ভিটামিন ডি দেখেছি, গায়ে একটু রোদ লাগাতে পারলে কিন্তু আমার অনেক দুঃখ থেকে আমি বাঁচতে পারি। সুতরাং আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটুই বলবো যে আমরা আসলে সুস্থ থাকার জন্য স্বাভাবিক জীবন, জীবনের স্বাভাবিক নিয়মগুলো যদি আমি মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমি ভালো থাকতে পারবো। এবং আমার উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, ব্রেন স্ট্রোক সব ঘাতক ব্যাধি থেকে আমরা বাঁচতে পারবো।
অধ্যাপক ডাক্তার তাইফুর রহমান, উচ্চ রক্তচাপ নিয়ে তিন পর্বের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে, সবাই ভালো থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন।
আর শ্রোতা বন্ধুরা, আপনারা উচ্চ রক্তচাপ নিয়ে তিন পর্বের আলোচনায় নিশ্চয়ই অনেক কিছু জেনেছেন, বুঝেছেন। তো স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি কেমন লাগছে সে কথা জানাতে ভুলবেন না। একই সঙ্গে বলে রাখছি, যদি উচ্চ রক্তচাপ নিয়ে বিশেষ কোনো প্রশ্ন থাকে তাও আপনারা জানাতে পারেন, এবং স্বাস্থ্য বিষয়ক বিশেষ কোনো রোগ নিয়ে যদি আলোচনা শুনতে চান সে বিষয়েও আপনারা নির্দ্বিধায় লিখতে পারেন। আমরা চেষ্টা করব সে বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আলোচনা করার। তো সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। 16 নভেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, কে খেলা বলছে না বলছে বলতে দিন, বলেছেন ফখরুল দৈনিক প্রথম আলো। রাষ্ট্রদূতদের হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না, বলেছেন কৃষিমন্ত্রী দৈনিক যুগান্তর। 80,000 টাকা বেতনের চাকরিতে যোগ দিচ্ছেন দুদকের সেই শরীফ, দৈনিক মানবজমিন। ফারদিন হত্যা, বুশরার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ, দৈনিক কালের কণ্ঠ। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তুরস্কের রাষ্ট্রদূত, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, দিলীপকে গ্রেপ্তার নয় কেন, পার্থ অর্পিতার প্রসঙ্গ টেনে অভিষেকের পর একই প্রশ্ন মমতারও, দৈনিক আনন্দবাজার পত্রিকা। প্রত্যেক ভারতীয়ই হিন্দু, সবার ডিএনএ এক, ফের বিস্ফোরক আরএসএস প্রধান মোহন ভাগবত, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং ইন্দোনেশিয়ার বালিতে মুখোমুখি মোদি জিনপিং, দৈনিক আজকাল।
শ্রোতাবন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে কোথায় কি বলল না বলল তাতে কান দেওয়ার দরকার নেই। কে খেলা বলছে না কি বলছে বলতে দিন, আমরা আমাদের মতো অটল থাকব। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশ কয়েকদিন ধরেই তাঁর বক্তৃতায় খেলা হবে বলে আসছেন। বিএনপির আন্দোলনের পরিপ্রেক্ষিতেই এসব কথা বলছেন তিনি। শুধু প্রকাশ্য জনসভায় নয়, জাতীয় সংসদেও এর ব্যবহার করেছেন তিনি।
দৈনিক যুগান্তরের খবরে লিখেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রদূতদের অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বুধবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সোমবার রাজধানীর একটি হোটেলে মিট দ্য অ্যাম্বাসেডর নামে এক অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি 2018 সালের নির্বাচন নিয়ে বলেন, আমি শুনেছি পুলিশ কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন, আমি অন্য কোনো দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি। সব দলের অংশগ্রহণে বাংলাদেশে প্রত্যাশার কথাও জানান রাষ্ট্রদূত। জাপানের রাষ্ট্রদূতের ওই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাপান কেন কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আর কখনোই আমরা মেনে নিতে পারি না, তাদেরকে আবারও সতর্ক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এদেশকে স্বাধীন করেছি।
দৈনিক মানব জমিন এক খবরে লিখেছে, 2021 সালের জুনের ঘটনা, দুর্নীতির বিরুদ্ধে আপোষ না করাই রাঘব বোয়ালদের রোষানলে পড়েন দুর্নীতি দমন কমিশন বা দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক শরীফউদ্দিন। অদৃশ্য ইশারায় তার বিরুদ্ধে দায়ের হয় মামলা, এরপর তাকে বরখাস্ত করে দুদক। তার চাকরিচ্যুতির ঘটনাটি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। চাকরি ফিরে পাওয়ার আবেদন করেও কাজ হয়নি। এরপর অনেকটা আড়ালে চলে যান তিনি। সম্প্রতি চট্টগ্রামে ভাইয়ের দোকানের ক্যাশিয়ার হিসেবে কাজ নেন শরীফউদ্দিন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার মুদি দোকানে কাজ করার ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। অনেকে জানান সহানুভূতি। তার কাছে চাকরির অফার নিয়ে যায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠান অ্যাপয়েন্টমেন্ট লেটারও পাঠিয়ে দেয়। তবে ভেটেরিনারি চিকিৎসক হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন শরীফউদ্দিন। আগামীকাল বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানের কারিগরি সেবা ও বিপণন বিভাগের প্রধান হিসেবে ঢাকার কার্যালয়ে যোগ দেবেন তিনি। তার মাসিক বেতন 80,000 টাকা।
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে, এই শিরোনামের খবরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, নির্বাচন প্রক্রিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তবে তুরস্ক অংশগ্রহণমূলক ভোট চায়। রাজনৈতিক দলগুলোকে তাদের মতপার্থক্য মেটাতে ও সমাধান করতে হবে। বুধবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত তুরান বলেন, তারা বাংলাদেশকে একটি বিশ্বস্ত উৎপাদন কেন্দ্র হিসেবে দেখেন এবং এটি এ অঞ্চলে তাদের গুরুত্বপূর্ণ অংশীদার হতে যাচ্ছে। তুরস্ক বাংলাদেশে তাদের বাণিজ্য ও বিনিয়োগ বহুমুখী করার পরিকল্পনা করছে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক আস্থার ভিত্তিতে এবং তারা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও সম্প্রসারণ করার অপেক্ষায় রয়েছে।
দৈনিক আনন্দবাজার পত্রিকায় লিখেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিজেপি নেতা দিলীপ ঘোষের দলিলের প্রসঙ্গ তুলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দিলীপের নাম না করে তাঁর প্রশ্ন, কেন এক্ষেত্রে বিজেপি নেতাকে গ্রেফতার করা হবে না? বুধবার ঝাড়গ্রাম থেকে কলকাতা রওনা হওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। তিনি বলেন, অর্পিতা মুখোপাধ্যায়ের ঘর থেকে কারো দলিল পাওয়া গিয়েছিল, তখন তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে, ঠিকই করেছে। কিন্তু এবার বিজেপি নেতার দলিল কেন এমন একটা প্রতারকের ঘরে পাওয়া গেল? এক্ষেত্রে কেন ওই নেতাকে গ্রেফতার করা হবে না? প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপের বাড়ির দলিল উদ্ধার হয়েছে। সূত্রের খবর, সৌভিক মজুমদার নামে এক ব্যক্তির কাছ থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় একটি জমি কিনেছেন দিলীপ। সেই দলিল পাওয়া গিয়েছে প্রসন্নর বাড়িতে। দিলীপ নিজেও বাড়ি কেনার বিষয়টি অস্বীকার করেননি। ওই খবর প্রকাশ্যে আসতেই মেদিনীপুরের বিজেপি সাংসদকে গ্রেফতারের দাবি তুলেছে তৃণমূল। বুধবার মমতার মুখেও একই দাবি শোনা গেল।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লিখেছে, এই দাবি তিনি আগেও করেছেন। ফের নিজেকে পুনরাবৃত্ত করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস প্রধান মোহন ভগবত দাবি করলেন, দেশের প্রতিটি নাগরিকই আসলে হিন্দু এবং প্রতিটি ভারতীয় ডিএনএ নাকি একই। তবে এর পাশাপাশি তার দাবি, এজন্য কোনো ভারতীয়রই ধর্ম পরিবর্তন করার প্রয়োজন নেই। অম্বিকাপুরে আরএসএস এর একটি অনুষ্ঠানে তাকে বলতে শোনা যায়, 1925 সাল থেকেই আমরা বলে আসছি ভারতে যারা বসবাস করেন তারা সকলেই হিন্দু। যারা ভারতকে মাতৃভূমি হিসেবে মানে এবং ধর্ম সংস্কৃতি ভাষা খাদ্যাভ্যাস ও আদর্শগতভাবে বিভিন্নতা সত্ত্বেও এদেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সংস্কৃতিতে বিশ্বাস করে তারা সকলেই হিন্দু। হিন্দুত্ব যে আসলে একটি ধারণা সে কথাও বলেন তিনি। তার কথায় সারা বিশ্বেই হিন্দুত্বই একমাত্র এমন মত যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলা হয়েছে হাজার হাজার বছর ধরে। এটাই সত্য, আর এটা আপনাদের জোরের সঙ্গে বলতে হবে। এর ভিত্তিতেই আমরা ঐক্যবদ্ধ থাকতে পারব। মানুষের মধ্যে একতা বজায় রেখে তাদের ব্যক্তিগত ও জাতীয় চরিত্র গঠন করার লড়াই করে যাচ্ছে আরএসএস।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা ওয়াকিয়ার 74 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার 75 থেকে 96 পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই এই সূরার 75 থেকে 82 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তাআলামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون
أتطبر من شبط كرتشي نكتر راجير أبستانير অবশ্যই এটা এক মহা শপথ যদি তোমরা জানতে। নিশ্চয়ই এটা মহিমান্বিত কোরআন যা আছে আচ্ছাদিত ও সুরক্ষিত কিতাবে। সব ধরনের অপবিত্রতা থেকে পূত পবিত্রগণ ব্যতীত অন্য কেউ তা স্পর্শ করবে না। এটা বিশ্বজাহানের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ, তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ জ্ঞান করবে? আর তাকে মিথ্যে বলাকেই তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ।
গত কয়েক আসরে আমরা কাফিরদের পক্ষ থেকে কিয়ামত দিবসকে অস্বীকার করা নিয়ে আলোচনা করেছি। কিয়ামত সম্পর্কে জানার একমাত্র মাধ্যম হল নবী রাসুলগণের উপর অবতীর্ণ আল্লাহর বাণী। কাজেই যারা আল্লাহর বাণী বা ওহিতে বিশ্বাস করে না তারা কিয়ামতেও বিশ্বাসী নয়। আজকের এই আয়াতগুলো আকাশে নক্ষত্ররাজির অবস্থানের শপথ বর্ণনা করে শুরু হয়েছে। বর্তমানে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের যুগে একথা প্রমাণিত যে মহাকাশে যে হাজার হাজার বিলিয়ন নক্ষত্র রয়েছে সেগুলোর প্রত্যেকটির সুনির্দিষ্ট অবস্থান রয়েছে। এসব নক্ষত্র শূন্যে ভাসমান অবস্থায় নির্দিষ্ট কক্ষপথে যাতায়াত করে। এগুলোর কক্ষ এবং গতিপথ সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসাব নিকাশের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।
এরপর পবিত্র কোরআনের মাহাত্ম্য ও এর সমুন্নত শিক্ষার প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে যে আল্লাহ মহাবিশ্বের এত এত নক্ষত্র সৃষ্টি করেছেন, তিনিই মানুষকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন, মানুষকে মানবীয় গুণে গুণান্বিত করে পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য এই মহাগ্রন্থে প্রয়োজনীয় শিক্ষা ও দিক নির্দেশনা রয়েছে। তবে এই গ্রন্থ থেকে শুধুমাত্র মুত্তাকিরা হেদায়াত পাবে, যাদের অন্তর পাপাচারে পরিপূর্ণ এবং দম্ভ ও গোয়ারতুমিতে ভরা, তারা পবিত্র কোরআন থেকে উপকৃত হতে পারবে না।
এসব আয়াতের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, এক, মহান আল্লাহ একদিকে যেমন হাজার হাজার কোটি নক্ষত্র সৃষ্টি করেছেন, তেমনি তিনি মানুষকে হেদায়েত করার উদ্দেশ্যে পবিত্র কোরআন নাজিল করেছেন। পরিচ্ছন্ন অন্তর নিয়ে কোরআনে কারিম অধ্যয়ন করলে ইমানদার মাত্রই সঠিক পথ পেয়ে যাবে। দুই, পবিত্র কোরআনের শিক্ষাকে তুচ্ছ জ্ঞান করলে মানুষ কিয়ামতে অস্বীকারকারী হয়ে যায়।
এবারে সূরা ওয়াকিয়ার 83-87 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানযুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন فَلَوْلَا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ تَرْجِعُونَهَا إِن كُنتُمْ صَادِقِينَ
তাহলে কেন তোমরা বাধা দাও না যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে এবং তখন তোমরা শুধুমাত্র তাকিয়ে থাকো এবং তোমাদের পক্ষে কিছুই করা সম্ভব হয় না, আর আমি তোমাদের অপেক্ষা তার অর্থাৎ প্রাণের অধিক নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাও না। সুতরাং তোমরা যদি তোমাদের কৃতকর্মের জন্য শাস্তি পাওয়ার উপযুক্ত না হও, তাহলে তোমরা তাকে অর্থাৎ প্রাণকে মৃত্যুর সময় ফিরিয়ে নাও না কেন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়েই থাকো।
এই আয়াতগুলোতে আবারও মৃত্যুর মুহূর্তের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হচ্ছে, তোমাদের জীবন ও মৃত্যু আল্লাহর হাতে এবং তোমাদের কারো মৃত্যুর সময় হয়ে গেলে কারো পক্ষে কিছু করা সম্ভব হয় না। যারা আল্লাহকে অস্বীকার করে এবং সব কিছুকে মানুষের আয়ত্তাধীন মনে করে, তাদের পক্ষে কি মৃতপ্রায় কোনো মানুষের মৃত্যু ঠকিয়ে রাখা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে মানুষ কেন একথা অস্বীকার করে না যে আল্লাহ তাআলার শক্তির বাইরে যাওয়ার অধিকার তার নেই? এসব আয়াতের দুটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, যে আল্লাহ মানুষের মৃত্যু চাইলে কারো পক্ষে তা ঠেকিয়ে রাখা সম্ভব নয়, সেই আল্লাহই কিয়ামতের দিন মানুষকে আবার জীবিত করবেন এবং সেদিনও কারো পক্ষে তা ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। দুই, মৃত্যুর সময় আল্লাহ তাআলা মানুষের নিকটজনদের চেয়েও নিকটে থাকেন, তবে তা অন্যরা বুঝতে পারে না।
এবারে সূরা ওয়াকিয়ার 88-96 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাউহু ওয়া রায়হানু ওয়া জান্নাতু নাঈম ওয়াআম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم.
অতঃপর যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয়, তবে তার জন্য থাকবে আরাম, উত্তম জীবন উপকরণ ও সুখময় জান্নাত। আর যদি সে সৌভাগ্যবানদের একজন হয়, তাকে বলা হবে সৌভাগ্যবানদের পক্ষ থেকে তোমাকে সালাম। কিন্তু সে যদি অস্বীকারকারী ও বিভ্রান্তদের একজন হয়, তবে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে এবং তার শাস্তি হবে জাহান্নামে প্রবেশ। নিশ্চয়ই এটি অবধারিত সত্য। অতএব আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন।
এই সূরার শুরুতে মানুষকে নৈকট্যপ্রাপ্ত, সৌভাগ্যবান ও পথভ্রষ্ট এই তিন ভাগে বিভক্ত করা হয়েছিল। সূরার এই শেষ আয়াতগুলোতেও একই বিষয়ের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, যেসব ইমানদার মানুষ পৃথিবীতে সৎকাজে অগ্রগামী থেকেছে তারাই নৈকট্যপ্রাপ্ত এবং তারা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার কষ্টের জীবন থেকে মুক্তি পাবেন। তাদেরকে জান্নাতের আরাম আয়েশ উপভোগ করতে দেওয়া হবে, আর সৌভাগ্যবানরা সৌভাগ্যবানদের সঙ্গে মিলিত হবেন এবং তাদেরকে সালাম দিয়ে সম্ভাষণ জানানো হবে। কিন্তু কিয়ামতকে অস্বীকারকারীরা বিভ্রান্ত ও পথভ্রষ্টতায় মগ্ন ছিল বলে তারা পীড়াদায়ক শাস্তির সম্মুখীন হবে। এই সূরায় কিয়ামত সম্পর্কে যা কিছু বলা হল তার সবই ইমানদার মানুষেরা মনে প্রাণে বিশ্বাস করে এবং আল্লাহর তাসবিহ পাঠ করে, অর্থাৎ তার প্রশংসা ও মহিমা ঘোষণা করে।
সূরা ওয়াকিয়ার এই শেষ আয়াতগুলোর শিক্ষণীয় কয়েকটি বিষয় হল, এক, বেশিরভাগ মানুষ মৃত্যুকে ভয় পায় এবং একে একটি ভয়ঙ্কর ঘটনা বলে মনে করে, কিন্তু আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য মৃত্যু অনেকগুলো নিয়ামত ভোগ করতে যাওয়ার দরজা ছাড়া আর কিছু নয়। দুই, মৃত্যুর মুহূর্ত থেকে পুণ্যবান ও পাপী ব্যক্তিদের পুরস্কার ও শাস্তি শুরু হয়ে যায়, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد. Thank you.
Thank you.